তুমি কবর জল করো ওগো মোর প্রিয় নবী।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা, মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি মাদিনী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান কবরবাসীর ঘটনা বলে। আজকে আমি আপনাদেরকে বলেছিলাম গত সপ্তাহে যে আজকে শোনাবো আপনাদেরকে কাদেরকে আল্লাহ তাআলার পক্ষ থেকে হাশরের ময়দানে মুকুট পরিধান করানো হবে এবং তাদের উচ্চতা কতটুকু হবে, এবং এ সম্পর্কিত এবং আরও কিছু হাদিসে মোবারক ইনশাআল্লাহ তাআলা আজকে আপনাদেরকে শোনাবো। মনোযোগ সহকারে আপনারা দেখার চেষ্টা করেন এবং ওই আমলটুকু করার জন্য চেষ্টা করেন যেটা যে আমল করলে, যে কাজ করলে কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলার দরবারে সম্মানিত হওয়ার সৌভাগ্য নসিব হবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক আমাকেও আপনাকেও নসিব করুক। দোয়াতে অবশ্যই স্মরণ রাখবেন, আপনিও নিজের জন্য দোয়া করেন, সমস্ত আশিক রসুলের জন্য দোয়া করেন। শুরুতে আসুন দরুদ পাকের ফজিলত আমরা শ্রবণ করি। আল্লাহর নবী রসুল আরবি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, আমার উপর দুনিয়াতে অধিক হারে দরুদ শরীফ পাঠ করো, এই দরুদ পাক তোমাদের জন্য পুল সিরাতের নূর হবে। তো যে দরুদ শরীফ পুল সিরাতের উপর নূর হবে, আল্লাহু আকবার, সে দরুদ পাক আমরা পড়ব না তো কী করব। আখিরাতের সম্বল জোগাড় করার জন্য আসুন আমরা নিজেকে প্রতিজ্ঞাবদ্ধ করি যে আল্লাহর হাবিব হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পড়ার মধ্যে আমরা নিজেকে ব্যস্ত রাখবো। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা, মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, নেককারদের মাথায় লুলু পাথর কোচিত মুকুট পরিধান করানো হবে, আল্লাহু আকবার, মুকুট পরানো হবে এবং তার উচ্চতা হবে 60 গজ লম্বা, সুবহানাল্লাহ। আসুন বিস্তারিত আমরা শ্রবণ করি। ইমাম তিরমিজি হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিসে মুবারাকা এভাবে বর্ণনা করেন, আল্লাহ পাকের কালাম কুরআনে পাকের সূরা বনি ইসরাঈলের 71 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ ফরমান, প্রত্যেক মানুষকে আমি তার ইমাম বা নেতাদের সাথে আহ্বান করব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, প্রত্যেক মানুষকে আমি তার ইমাম বা নেতাদের সাথে আহ্বান করি। এই আয়াতের ব্যাখ্যা স্বরূপ হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন নেককার লোককে তার নেতার সঙ্গে ডাকা হবে, অর্থাৎ যে নেককার তার সাথে ডাকা হবে, তার আমল নামা ডান হাতে দেওয়া হবে, তার শরীর হবে হযরতে আদম আলাইহিস সালাত ও সালামের ন্যায় 60 গজ লম্বা, তার চেহারা হবে উজ্জ্বল এবং তার মাথায় লুলু পাথর কোচিত মুকুট মাথায় পরানো হবে, ওই মুকুট জলমল করতে থাকবে। সে ওই মুকুট পরিধান করে তার বন্ধুবান্ধবের কাছে যাবে যাকে ওই মুকুট পরানো হবে, তারা তাকে বলবে, অর্থাৎ বন্ধুরা তাকে দেখে বলবে, হে আল্লাহ আমাদেরকে অনুরূপ দান করো এবং এতে আমাদের জন্য আরও বৃদ্ধি করে দাও। নেককার ব্যক্তি তাদের কাছে গিয়ে সুসংবাদ জানিয়ে দিবে, প্রত্যেক মুসলমানকেই অনুরূপ দেওয়া হবে। আল্লাহু আকবার, আল্লাহ পাক আমার আপনার নসিবের মধ্যে নসিব করুক। আর যারা কাফির রয়েছে তাদের চেহারা হবে কালো, শরীরের দৈর্ঘ্য হবে 60 গজ লম্বা, আর মুকুট পরানো হবে আগুনের, তার কাফের বন্ধুরা তাকে দেখে বলবে, এ অনিষ্ট হতে আমরা পানাহ চাই, হে আল্লাহ আমাদেরকে মুকুট দিও না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, কাফের ব্যক্তি তাদের কাছে যাওয়ার পর তাদের বন্ধুরা বলবে, হে আল্লাহ তাকে অপদস্থ করো, কাফের ব্যক্তি বলবে, তাদেরকেও আল্লাহর রহমত থেকে দূরে রাখুক, কেননা তোমাদের প্রত্যেকেরই এইরূপ শাস্তি নির্ধারিত করা হয়েছে, আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারণ করা হয়েছে, যেরকম ওই বদ ব্যক্তি যাকে আগুনের মুকুট পরিধান করানো হয়েছে, তার যারা সঙ্গী যারা বদকার তাদেরকেও সে জানিয়ে দেবে যে তোমাদের প্রত্যেকের জন্য এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারিত করা হয়েছে। আল্লাহ আমাদেরকে ওই কঠিন ভয়াবহ পরিস্থিতি থেকে আল্লাহ আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো। আল্লাহ তুমি আমাদেরকে আগুনের মুকুট নয়, লুলু পাথর কচিত মুকুট, সম্মানের মুকুট আল্লাহ তুমি আমাদেরকে নসিব করিও। অনেক সময় দুনিয়াতে আমরা সম্মান পেয়ে যাই, আল্লাহ আমাদেরকে দুনিয়া এবং আখিরাতের মধ্যে সম্মান নসিব করুক, ইজ্জত নসিব করুক, যাতে কোথাও বেইজ্জত হতে না হয়। আল্লাহ আমাদের উপর দয়া করুক। ওই কঠিন পরিস্থিতি আল্লাহ 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 কেমন হবে কাল হাশরের ময়দানে, কবরবাসীগণ সবাই উপস্থিত হবে, সমস্ত মানুষ জিন সমস্ত আম্বিয়ে কেরাম আল্লাহর নেক বান্দাগণ সবাই উপস্থিত থাকবে, সেখানে আমার আপনার কি অবস্থা হবে, কেউ কাউকে চিনতে পারবে না। আর হ্যাঁ, এই কঠিন পরিস্থিতিটা কেমন হতে পারে, আল্লাহ আল্লাহর পিয়ারা নবী রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিবি হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আসুন ইনি কি বলেছেন আমরা একটু শ্রবণ করি। হাশরের ময়দানে তিন সময় হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত কেউ কারো কথা স্মরণ করবে না, নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে। এর মধ্যে হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে অন্তর্ভুক্ত করা যাবে না। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত অন্য সবাই তিন সময় নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে। হযরতে সাইয়্যিদা তোনা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, জাহান্নামের কথা স্মরণ করে আমি কাঁদলাম। এই অবস্থা দেখে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, কোন জিনিস তোমাকে কাঁদাল? আমি আরজ করলাম, জাহান্নামের কথা মনে পড়ল তাই কান্না করছি। আপনারা অর্থাৎ পুরুষরা কি কিয়ামতের দিনে আপনাদের পরিবার পরিবারবর্গের কথা স্মরণ করবেন? তখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তিন জায়গায় আমি ছাড়া, অর্থাৎ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া কেউ কারো কথা স্মরণ করবে না, কেউ কাউকে স্মরণে আনবে না, নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে। এই নিজেকে নিয়ে সবাই ব্যস্ত থাকবে, এই হাদিসে পাকের মধ্যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অন্তর্ভুক্ত করা যাবে না, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই তিন সময়ের মধ্যেও কিন্তু উম্মতের পক্ষে সুপারিশ করবে আল্লাহ তাআলার দরবারে। তাহলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য না, এটা হচ্ছে সাধারণ যারা রয়েছে সাধারণ উম্মতের বেলায় সেটা হবে। আসুন আমরা বিস্তারিত শ্রবণ করি। আচ্ছা, এই তিন জায়গার কথা কিন্তু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। প্রথম স্থান হলো মিজান। মিজান কি? যেখানে দাড়িপাল্লা, যেখানে নেকি ওজন করা হবে, ওই পর্যন্ত যে পর্যন্ত না জানবে তার পাল্লা হালকা হয়েছে, অর্থাৎ নেকির পাল্লা ভারী হয়েছে নাকি হালকা হয়েছে, ওই সময়টুকু পর্যন্ত ওই সময়ে নিজেকে, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত অন্য সবাই নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে, টেনশন কাজ করবে, আমার নেকির পাল্লা ভারী হচ্ছে না, নেকির পাল্লা হালকা হয়ে যাচ্ছে। দ্বিতীয় স্থান হলো যখন আমল নামা এসে পড়বে, সে যতক্ষণ না জানতে পারবে কতক্ষণ পর্যন্ত তার আমল নামা ডান হাতে দেওয়া হচ্ছে নাকি পেছন দিক দিয়ে উড়ে এসে বাম হাত পেছন দিক দিয়ে ঘুরে যে বাম হাতে দেওয়া হচ্ছে, এই দুই সময় মানুষ নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে। আচ্ছা, এরপর তৃতীয় স্থান হলো এমন যে পুল সিরাজ যখন জাহান্নামের পিঠের উপরে স্থাপন করা হবে, যে পর্যন্ত না সে তা অতিক্রম করে যাবে, যেটা আবু দাউদ শরীফের মধ্যে আসছে। যেমন এই প্রান্তে যদি আপনি খেয়াল করেন হাশরের ময়দান, ওই প্রান্তে জান্নাত, নিচে জাহান্নাম, তাহলে যে স্থানটুকু রয়েছে এটা হচ্ছে পুল সিরাত। এই পুল সিরাত অতিক্রম করতে গিয়ে যদি আমাকে জান্নাতে যেতে হয়, তো জান্নাতে যাওয়ার জন্য একটা রাস্তা, সেটা হচ্ছে পুল সিরাত। পুল সিরাত দিয়ে পার হবে আর জাহান্নামীগণ কেটে কেটে জাহান্নামের মধ্যে পড়ে যাবে। তাহলে ওই কঠিন পরিস্থিতিতে, তাহলে একটা হচ্ছে যে আমল নামা কোথায় দেওয়া হচ্ছে, মিজানের পাল্লা, নেকির পাল্লা ভারী হচ্ছে না হালকা হচ্ছে, আর একটা হচ্ছে আপনার পুল সিরাতের সময় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত সবাই নিজেকে নিয়ে টেনশনের মধ্যে থাকবে এই তিন সময়। আসলে খেয়াল করো না, যখন মানুষ সিরিয়াল দেয়, ডাক্তার যখন সিরিয়াল দেয়, রোগীরা যখন বসে, কিংবা আপনি যখন বিল পে করতে যাচ্ছেন, কিংবা আপনি টিকিট নেওয়ার জন্য যাচ্ছেন, যখন ইমিগ্রেশনে দাঁড়াচ্ছেন, নিজেকে নিয়ে ব্যস্ত, কীভাবে আপনি ওই স্থানটা আপনি পার হবেন। আমরা দুনিয়াতে সচরাচর, আমি দুনিয়ার মেসালটা দিচ্ছি, নিজেকে নিয়ে ব্যস্ত থাকে মানুষ, কীভাবে আমি তাড়াতাড়ি করে এই কাজটা সেরে তাড়াতাড়ি আমি সামনে অগ্রসর হব। তখন ভালো জিনিসও ভালো লাগে না, কারো কথা ভালো লাগে না, নিজের কাজটা কীভাবে শেষ করে, কেউ কাউকে আগায় দেয় না যে আমি আগে শেষ করে ফেলি, নিজেরটা আগে শেষ করার জন্য সবাই ব্যস্ত থাকে। তাহলে কাল কিয়ামতের দিন, এগুলো সামান্য দুনিয়ার, কাল কিয়ামতের দিন নিজের ঠিকানা জান্নাত হবে না জাহান্নাম হবে, পুল সিরাত সহজভাবে পার হতে পারবে কি না, মিজানের পাল্লার মধ্যে অবস্থা কী হবে, আমল নামার ডান হাতে আসছে কি না, এতগুলো বিষয় যারা চিন্তিত থাকবে, যে যারা চিন্তার মধ্যে সবাই বেদিব্যস্ত থাকবে। এই হাদিসে পাকের মধ্যে বলা হচ্ছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য, এটা নবীদের বেলায় নয়, এটা হচ্ছে সাধারণ যারা রয়েছে তাদের বেলায়, কারণ নবীগণ আল্লাহ তাআলার পক্ষ থেকে সম্মানিত। তো অনেক সময় আমরা বলতে গিয়ে ঢালাওভাবে হাদিস পাকের অপব্যবহার হয়ে যায়, না জেনে বুদ্ধি না থাকার কারণে, আল্লাহ তাআলার পক্ষ থেকে সঠিক জ্ঞান এর চর্চা না হওয়ার কারণে, আল্লাহ তাআলা দিয়েছে তো বুদ্ধি কিন্তু সেটা সঠিক চর্চা না হওয়ার কারণে মানুষ গুমরাহের দিকে চলে যায়। তো এই তিন স্থানের মধ্যে কঠিন পরিস্থিতি কেউ কারো হবে না, প্রত্যেকে নিজ নিজ স্থানের মধ্যে নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে, শুধু নবীগণ ব্যতীত, নবীগণের মধ্যে নবীগণের সর্দার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা, আল্লাহু আকবার, শান ও আসমত নবীগণ। সেই সময় আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু সুপারিশের জন্য, এই কঠিন পরিস্থিতির সুপারিশের জন্য আল্লাহ পাকের দরবারে উম্মতের পক্ষে সুপারিশ করবে। প্রিয় স্ট্যাম্পেরা, মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আসুন আমরা বোঝার চেষ্টা করি যে মুমিন কামিলগণ গুনেহগারকে সাহায্য করবেন, তবে তিন জায়গায় নিজেদের অবস্থা নিশ্চিত না হওয়া পর্যন্ত, কেউ কারো কথা ভাববেনই না, নিজের মুক্তির ব্যাপারে নিশ্চিত হওয়ার পর তারা সাহায্যার্থে একে অপরের জন্য এগিয়ে আসবেন, কেউ নিজের কবিলার লোকদের জন্য সুপারিশ করবেন, নিজের গোত্রের জন্য, কেউ কেউ দশজনের সুপারিশ করবেন, কেউ মাত্র একজনের জন্য সুপারিশ করবেন। এটা হাদিসে পাকের মর্মকথা, যেটা আমরা জানি এক একজন এক একভাবে, হাফিজ কুরআনগণ, আলেমে দিনগণ, নেককার বান্দাগণ অপরকে সাহায্য করবে, কীভাবে, যে আল্লাহ তাআলা দরবারে সুপারিশ করবে, আল্লাহ নবী রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের মাধ্যমে কিন্তু সব কিছু নসিব হবে। তাহলে বোঝা যায়, অনেকের প্রশ্ন আসতে পারে যে আল্লাহ যে ওয়াদা করেছেন যারা গুনাহ করবে তাদের শাস্তি অবধারিত, একটা জিনিস আমাদেরকে খেয়াল রাখতে হবে যে সব কিছু যুক্তিতর্কের মধ্যে হয় না, আল্লাহ তাআলা বলেছেন প্রত্যেকের কৃতকর্মের ব্যাপারে জবাব, প্রত্যেকের কৃতকর্মের ব্যাপারে, হ্যাঁ, আল্লাহ তাআলার দরবারে তো ফয়সালা আসবে। তো এই কঠিন পরিস্থিতি যদি আমি খেয়াল করি, একটু অনুধাবন করেন, যে ইনসাফের পর দয়ার স্থানটা কিন্তু বাকি থাকে, ইনসাফ, আল্লাহ তাআলার দরবারে আমরা ইনসাফ কামনা করব না, আল্লাহ তাআলার দরবারে আমরা দয়া কামনা করব, কারণ আমরা যদি ইনসাফের দিকে যাই তাহলে ছোট্ট থেকে ছোট্ট গুনাহের জবাবদিহি যদি দিতে যাই, ছোট্ট ছোট্ট নেকির করতে গিয়ে যে ভুলচুকো হয়ে যায় এগুলো যদি ইনসাফিয়তের মধ্যে যাই, তাহলে আটকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর যদি আল্লাহ পাকের দয়া তালাশ করি, আল্লাহ তোমার দয়া চাই আর কিছু চাই না, আমাদের হিসাব নিকাশের মধ্যে ইনসাফ, আমরা ইনসাফের দিকে যাচ্ছি, আল্লাহ তুমি দয়া করো, তো ক্ষমা করার অর্থ এখানে বুঝতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন এর দয়ার স্থানটুকু বাকি রাখবেন, যে ক্ষমা করে দেওয়া, যদি আল্লাহ পাক সবাইকে ক্ষমা করে দেয় তাহলে কি আল্লাহ পাক যে আয়াত নাজিল করে সেটা কি ওয়াদা খেলাফি হয়ে গেল, নয় নয়, এমনটা নয়, আমাদের বুজার ভুল হতে পারে, সেজন্য আমি আপনাদেরকে ক্লিয়ার করছি বিষয়টা, যে ফাঁসির হুকুমের পর খালাস করা সর্বোচ্চ নির্বাহীর দয়ার প্রতীক। অনেকে সেটা বুঝে না, না বুঝে যে কারু সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড ঘোষণা করে দেওয়া হলো, এরপরও তো কিছু থেকে যায় কোনো কারণবশত, যদি বিচারকের দরবার থেকে এটা কি হয়ে গেল, ফয়সালা হয়ে গেল, সর্বোচ্চ নির্বাহীর যদি দয়ার প্রতীক যদি হয়ে যায়, সর্বোচ্চ শাস্তি সেটা ঘোষণা করার পর যদি তাকে ক্ষমা করে দেওয়া হয় সেটা হচ্ছে দয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে যদি গুনেহগার ব্যক্তিকে যদি গুনাহের কারণে যদি তাকে সর্বোচ্চ শাস্তি জাহান্নামে যদি নির্ধারণ হয়ে যায়, ফয়সালা যদি হয়ে যায়, দয়ার স্থান থেকে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে দয়াটুকু বাকি রেখেছেন, দয়া আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া, রহমানুর রহিম, সে রহমানুর রহিম তো দয়াবান, যদি আল্লাহ তাআলা দয়া করে আল্লাহ পাক রব্বুল আলামিনের যে একটা নির্দিষ্ট ফয়সালা হওয়ার পর যদি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ ক্রমে ওই দয়ার স্থান থেকে যদি দয়া নসিব হয়ে যায়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তাহলে সেটা হচ্ছে আল্লাহ পাকের স্পেশাল দয়া। আল্লাহ পাক আমাদেরকে নসিব করুক, আল্লাহ পাক আমাদেরকে দুনিয়া আখিরাতের মধ্যে কামিয়াবি নসিব করুক। প্রিয় ইসলামী ভাইরা, মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, ইমাম কুরতুবি তাজকিরা গ্রন্থে 279 এবং 280 পৃষ্ঠায় হাশরের ময়দানে ডান হাতে আমলনামা ধারণকারী, বাম হাতে ধারণকারী, পিঠের পেছনে বাম হাতে আমলনামা ধারণকারীদের একটি বিস্তারিত চিত্র এভাবে তুলে ধরেছেন, যার মর্মার্থ আপনাদেরকে সংক্ষেপে বোঝানোর চেষ্টা করব। যারা মূলত ন্যাক আমলদারী মানুষ তাদেরকে আল্লাহর সামনে নেওয়া হবে। আল্লাহ পাক এক কাগজ বের করে দেখাবেন, তাতে সাদা হরফে উপরের পিঠে তার নেকির ন্যাক কাসমূহ লেখা থাকবে এবং উল্টো পিঠে লিখে থাকবে তার কিছু গুণাহ। আল্লাহ পাক প্রথমে উল্টো পিঠের গুণাসমূহ তাকে দেখাবেন, এতে ন্যাক বান্দাগণ ভয় পেয়ে যাবেন, তার চেহারা পরিবর্তন হয়ে যাবে, হয় হয় শেষ পর্যন্ত নজর খুলবে, তাকে বলা হবে এগুলো তোমার বদ আমল, এগুলো আমি ক্ষমা করে দিয়েছি, এখন ন্যাক্কার ব্যক্তি খুশি হয়ে যাবে। এরপর উপরের পিঠ দেখানো হবে যাতে ন্যাক আমলসমূহ লিখিত থাকবে, যখন সে ন্যাক আমলগুলো ন্যাক্কার বান্দা দেখবে তখন খুশি আরও বৃদ্ধি পাবে, যখন পাঠ শেষ করবে তখন আল্লাহ পাক বলবেন এই তোমার ন্যাক আমলসমূহ আমি এগুলো বহুগুণ বৃদ্ধি করে দিয়েছি। আল্লাহ আকবর, তার চেহারা অর্থাৎ ওই ন্যাক্কার ব্যক্তির চেহারা খুশিতে উজ্জ্বল হয়ে উঠবে, তার মাথায় মুকুট পরিধান করানো হবে, দুইটি সেট অর্থাৎ দুই সেট পোশাক তাকে দেওয়া হবে, তার দেহের প্রত্যেকটা জোড়ায় জোড়ায় অলঙ্কার পরিধান করানো হবে, তার দৈর্ঘ্য হবে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াসসালামের মতো 60 গজ লম্বা, তাকে বলা হবে তুমি তোমার বন্ধুদের গিয়ে এই সুসংবাদ দিয়ে দাও যে প্রত্যেক নেককারদের জন্য এরূপ ব্যবস্থা আল্লাহ তাআলার পক্ষ থেকে রাখা হয়েছে। যখন সে বিদায় হয়ে বন্ধুদের নিকট আসবে তখন তার বন্ধুরা বলতে থাকবে, বন্ধুরা আমার এই নাও আমার আমলনামা, তোমরাও পাঠ করে দেখো, আমি জানতাম যে আমাকে হিসাব নিকাশের সম্মুখীন হতে হবে, অতঃপর সুখী জীবন যাপন করবে সু উচ্চ জান্নাতের মধ্যে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, তার ফলসমূহ অবনমিত হয়ে মুখের কাজে আসবে। অতঃপর ওই ব্যক্তি বন্ধুদেরকে বলবে আমাকে চিনেন কি, তারা বলবে আল্লাহর প্রদত্ত সম্মান তোমাকে নসিব করেছে, আল্লাহ আকবর, তুমি কে, সে বলবে আমি অমুকের পুত্র অমুক, তোমরা বিগত দিনে তথা উপবাসের দিনে যা প্রেরণ করেছিলে তার প্রতিদানে খাও এবং পান করো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহ পাক আমাদেরকে দয়া করুক, আল্লাহ পাক আমাদের উপর দয়ার দৃষ্টি নসিব করুক, কুদরতি দয়ার দৃষ্টি, যে দৃষ্টিতে আমরা দুনিয়া এবং আখিরাতের মধ্যে কামিয়াবি আল্লাহ পাক আমাদের নসিব করবে। আর হ্যাঁ, এটা নেককার ব্যক্তিদের ব্যাপারে, আর যারা বদকার, যারা গুনেগার, যাদের আমলনামা গুনাহে ভর্তি, আল্লাহ পাকের নাফরমানিমূলক কাজ করেছে, হ্যাঁ, তাদের আমলনামা যখন আল্লাহ তাআলার তাদেরকে আল্লাহ তাআলার পক্ষ থেকে যখন দেওয়া হবে তাদের অবস্থা কী হবে, এটা তো নেককার ব্যক্তির কথা বললাম যে 60 গজ লম্বা হয়ে উজ্জ্বল চেহারা হয়ে প্রথমে তাকে মন্দ আমলগুলো দেখাবে, তাও কি আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন দয়াবান, সবার সামনে নয় গোপনে, অর্থাৎ তাকে পার্সোনালিভাবে দেখাই দিচ্ছে, সে যখন চেহারা মলিন করবে তাকে বলবে যে আল্লাহ পাক ক্ষমা করে দিয়েছেন। এরপর নেকির যে উল্টো পিঠে যে নেকি রয়েছে নেকিগুলো দেখাবে, সে খুশি হয়ে যাবে। আর হ্যাঁ, প্রিস্টাইমেরা মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আর যারা মন্দ, যারা গুনেগার, ওই সময় ঠিক এর বিপরীতে নেককারদের বিপরীতে কী ঘটবে আমাদেরকে জানা দরকার না? আর হ্যাঁ, সময় স্বল্পতা, ইনশাআল্লাহ তাআলা আপনাদেরকে জানাবো আগামী পর্বে যারা গুনেগার হবে এই কঠিন পরিস্থিতিতে তাদের অবস্থা কী হবে। ততদিন অপেক্ষায় থাকুন, মাদিনী চ্যানেলের অন্যান্য অনুষ্ঠানও দেখতে থাকুন এবং এই অনুষ্ঠান আপনারা মিস করবেন না। আশা করি এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের অসংখ্য বিষয় জানার, জ্ঞান অনুধাবন করার আল্লাহ পাক আমাদের তৌফিক নসিব করবে, ইনশাআল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতে আল্লাহ পাক আমাদেরকে কামিয়াবি দান করবে। আল্লাহ পাক আমাদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক, আখিরাতের মধ্যে কামিয়াবি নসিব করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।
তুমি কবর উজ্জ্বল করো। ও গো মোর প্রিয়।